الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله دوري وكاتشه دشه وبرواشه جه جهاني رويتن شكل كأكراش তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান জান্নাত লাভের উপায়। আসুন প্রথমেই আমরা দরুদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নিই। যেমনটি আপনারা জানেন যে দরুদে পাকের অগণিত ফজিলত আমরা শুনে থাকি, শুনছি এবং শুনব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নামাজের উদ্দেশ্যে মসজিদে গমনের ফজিলত। যে ব্যক্তি নামাজের উদ্দেশ্যে মসজিদে গমন করবে তার কি ফজিলত রয়েছে, কি সওয়াব রয়েছে, এটা ইনশাআল্লাহ সহজল আজকে ডিটেইল আমরা আলোচনা শুনব। তো আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ আজিজল। আমার সাথে রয়েছেন আরমান ভাই। আরমান ভাই কেমন আছেন?
আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।
আরমান ভাই আজকের বিষয় তো জেনেই গেলেন আপনি, তো প্রথমে যে প্রশ্নটা আমি আপনাকে করতে চাচ্ছি সেটা হচ্ছে মসজিদে গমনের যে ফজিলত রয়েছে, যে সওয়াব রয়েছে, একজন নামাজি যখন মসজিদে যায় কষ্ট করে, অসুস্থ রয়েছে তারপরও সে মসজিদে যাচ্ছে, অপারগতা রয়েছে তারপরও সে মসজিদে গমন করছে, জামাত যেন ছুটে না যায়, জামাতের সাথে নামাজ যেন ছুটে না যায়, তো এই যে কষ্ট, এই যে ত্যাগ, এই তিতিক্ষা, এর কি ফজিলত, কি প্রতিদান, কি স্বভাব রয়েছে?
আশা আল্লাহ, রফিক ভাই চমৎকার প্রশ্ন করেছেন। আমরা প্রতিদিন পাঁচবার আমরা মসজিদে যাই
জি,
মসজিদে আশেপাশেও আমরা ঘোরাফেরা করি, কিন্তু যারা মসজিদে জামাত পড়ার জন্য অগ্রসর হয়, মসজিদের দিকে ধাবিত হয়, নিজের পাকে মসজিদের দিকে বাড়ায়
জি,
তো এর অসংখ্য ফজিলত রয়েছে। দেখুন আপনি আমি এবং মদিনী চ্যানেলের যারা দর্শক বিন্দু রয়েছে আমরা সবাই মসজিদে যাই, কিন্তু মসজিদে যাওয়ার কি ফজিলত রয়েছে? জামাত পড়ার সওয়াব রয়েছে, নফল পড়া সওয়াব রয়েছে, সুন্নাত পড়ার সওয়াব রয়েছে, কিন্তু আমি নিজের ঘর থেকে মসজিদে যে যাচ্ছি এই পথ, এই শূন্যস্থান যে পথটা রয়েছে, মধ্যবর্তী যে জায়গাটা রয়েছে, তো এই যে হেঁটে আমি যাচ্ছি, এই হেঁটে যাওয়ার কি সওয়াব রয়েছে, কি ফজিলত রয়েছে, আমরা অনেকে জানি আবার অনেকে জানি না। আমার দৃঢ় বিশ্বাস রয়েছে রফিক ভাই, আজকের এই অনুষ্ঠান যদি মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ যদি খুব মনোযোগ সহকারে দেখে শুনে, তাহলে আশা করছি তারা মসজিদে খুবই ছন্দ বোধ করবে অগ্রসর হতে, এবং তারা খুব উৎফুল্ল হবে এবং এই নিয়তে যাবে কি আমি তো সওয়াব পাচ্ছি। আর কি কি সওয়াব রয়েছে আমি বলছি। হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি সাহাবি রসুল রয়েছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কাছের সাহাবি রয়েছেন। তো হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রসুল আরবি মক্কি মদিনী সুলতান সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি পূর্ণাঙ্গ রূপে ওযু করে নামাজের জন্য গমন করে, তাহলে যতক্ষণ পর্যন্ত তার নামাজের নিয়ত বাকি থাকে ততক্ষণ সে নামাজেই থাকে।
সুবহানাল্লাহ,
তার প্রথম কদমের বিনিময় আল্লাহ তাআলা একটি নেকি লিখে দেয়, দ্বিতীয় কদমের পরিবর্তে আল্লাহ তাআলা তার একটি গুনাহকে ক্ষমা করে দেয়। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ ইকামত শুনতে পেলে কখনো দ্রুত পায়ে যাবে না, আর নিশ্চয়ই তোমাদের মধ্যে সেই ব্যক্তি অধিক সওয়াবের অধিকারী যার ঘর মসজিদ হতে অধিক দূরে হয়ে থাকে। সাহাবাগণ আরজ করলেন, হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটির কারণ কি? তিনি বললেন, অধিক পদক্ষেপ দেওয়ার কারণে। সুবহানাল্লাহ, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে যারা নামাজের উদ্দেশ্যে মসজিদে গমন করে তো প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটি নেকি লিখে দেয়, একটি করে গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়।
সুবহানাল্লাহ।
এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যখন তোমরা ইকামত শুনবে তখন তাড়াহুড়ো করবে না, দৌড়াবে না। এরপরে এই হাদিস সাহাবা কেরাম যখন শুনলেন তো এর কারণ জানতে চাইলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে। তো তিনি বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যখন ইকামত শুরু হয়ে যায় তখন তাড়াহুড়া করবে না। তো আমাদের উচিত যাতে করে আমরাও মসজিদের দিকে বেশি বেশি গমন করি, কেননা একটি হাদিসে পাকের মধ্যে রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বেশি মসজিদের দিকে অগ্রসর হবে, গমন করবে, মসজিদে ইবাদত বন্দেগী বেশি পরিমাণে করবে, তো এমন ব্যক্তিকে কিয়ামতের দিনে আরশের ছায়া পাওয়া যাবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে মসজিদকে ভালোবাসার এবং জামাত সহকারে মসজিদে নামাজ আদায় করার তৌফিক দান করুক। এবং এখানে আরেকটি কথা রয়েছে, কারো বাড়ি যদি মসজিদ থেকে দূরে থাকে আর দূরে হওয়ার কারণে সে মনে করছে কি অনেক দূরে রয়েছে মসজিদ, এত দূরে যাব, বাড়িতেই পড়িনি, তো এমন করা কিন্তু ঠিক হবে না। দেখুন, সে যত কদম বাড়াবে মসজিদের দিকে, দূরে আছে ঘর, তারপরও যদি সে মসজিদের দিকে কদম বাড়াচ্ছে তো প্রত্যেক কদমে সে সওয়াব পাচ্ছে, তার গুনাহগুলো ক্ষমা হয়ে যাচ্ছে। তো এই জন্য আমাদের উচিত যাতে করে আমরা মসজিদকে ভালোবাসি আর মসজিদের দিকে যাতে আমরা গমন করি।
এছাড়াও আরমান ভাই, কিতাবের মধ্যে এসছে যে যে ইবাদতের মধ্যে কষ্ট রয়েছে, একটা হচ্ছে স্বাচ্ছন্দ্যে করা, খুব অনায়াসে সাবলীলভাবে একটা কাজ করে ফেলা, আরেকটা হচ্ছে কষ্ট করে করা। তো যে কাজটা কষ্ট করে করা হয়, যে ইবাদত, যে আমল কষ্ট করে করা হয় তার সওয়াব দ্বিগুণ।
সুবহানাল্লাহ।
তো যে ব্যক্তি মসজিদের কাছে যার ঘর, সে যদি এক নেকি পায়, ফর এক্সাম্পল, যে ব্যক্তি দূর থেকে আসবে সে দুটো নেকি পাবে।
সুবহানাল্লাহ।
প্রতি কদমে তো আছেই, মানে তার দ্বিগুণ সওয়াব সে পাবে।
জি।
তো কাজে মসজিদে গমনের যে ফজিলত এবং সওয়াব রয়েছে, এর থেকে বঞ্চিত যে হবে, আমি মনে করি যে এটা মানে অনেক বড় বদনসিবি। অনেক সময় আমি অবাক হই ওই সকল মুসল্লিদের প্রতি যে যারা মসজিদ কাছে থাকতো মসজিদে নামাজ পড়ে না, বাসায় নামাজ পড়ে। এখানে কিন্তু বলা হচ্ছে যে দূর থেকে মসজিদ, দূর হলেও এসো, মসজিদে এসো।
জি।
মসজিদে গমনের ফজিলত।
জি।
তো কাছে যাদের কানের আওয়াজ, পাঁচ ওয়াক্তের নামাজ, ফাইভ টাইমস যে আজান দিচ্ছে মুয়াজ্জিন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই আওয়াজ শুনে এসো নামাজের দিকে, এসো সফলতার দিকে, কল্যাণের দিকে, তথাপিও যে আজানের শব্দ শুনে, মুয়াজ্জিনের আহ্বানের শব্দ শুনে যে বাসায় নামাজ পড়ছে, নিজের গৃহে নামাজ পড়ছে, তো এটা আসলে আমি মনে করি যে পরকালে অনেক অনুশোচনা, আফসোস, আক্ষেপ করবে যে হায় আমি কেন মসজিদে জামাতের সাথে নামাজ পড়লাম।
আর এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইরশাদ করেছেন, সে ব্যক্তি বেশি সওয়াবের অধিকারী রয়েছে যার ঘর মসজিদ থেকে দূরে রয়েছে।
জি
জি। তো মসজিদ থেকে যদি আমার বাড়ি দূরে রয়েছে, তারপরে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সুসংবাদ শুনিয়েছেন কি ওই ব্যক্তি বেশি সওয়াবের অধিকারী রয়েছে। তো বোঝা গেল কি যত কদম আমি আগে অগ্রসর করব, মসজিদের দিকে বাড়াবো, তত বেশি আমাকে সওয়াব পাওয়া যাবে। রফিক ভাই, আরেকটি হাদিসে কারিমা আমি বলতে চাচ্ছি, হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আকায়ে মজলুম, সরওয়ারে মাসুম, হুসনে আখলাকের পায়কার, নবী কুলের তাজবর, মাহবুবে রব্বে আকবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জামে মসজিদে গমন করবে তার এক কদমে একটি গুনাহ মাফ হয়ে যাবে আর দ্বিতীয় কদমে একটি সওয়াব লেখা হবে।
সুবহানাল্লাহ।
আরেকটি হাদিসে কারিমার মধ্যে এসেছে, হযরত সাইয়েদুনা উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, শাহেনশাহে মদিনা, করারে কলব ও সিনা, ফয়েজে গঞ্জিনা, সাহেবে মুতারে পসিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যখন পূর্ণাঙ্গ ওযু করে এরপর মসজিদে এসে নামাজের জন্য অপেক্ষা করে, তখন ফেরেশতারা অর্থাৎ কিরামান কাতেবিন মসজিদে আগমন করার সময় তার প্রতিটি পদক্ষেপের বিপরীতে দশটি করে নেকি লিখে দেয়। তার দশটি গুনাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। আর যে ব্যক্তি বসে বসে নামাজের জন্য অপেক্ষা করে সে নামাজ আদায়কারী ব্যক্তির সমতুল্য। ঘর থেকে বের হয়ে এসে পুনরায় ঘরে চলে যাওয়া পর্যন্ত তাকে নামাজি হিসেবেই গণ্য করা হয়ে থাকে। সুবহানাল্লাহ, আমি নামাজের জন্য অপেক্ষা করছি, এখনো জামাত শুরু হয়নি, মনে করেন কি আমাদের এখানে একটাই আজান হয় আর দেড়টায় জামাত হয়। আমি শুরুতেই আজানের শুরুতে মসজিদে গেলাম, সুন্নত নামাজ পড়ে নিলাম, পাঁচ মিনিট লাগলো আমার নামাজ পড়তে, কিন্তু এখনো ২৫ মিনিট রয়েছে জোহরের জামাত শুরু হতে। এই যে মধ্যবর্তী যে ২৫ মিনিট যে সময় রয়েছে, এই সময় যে আমি ওয়েট করলাম জামাতের, তো এই জামাতের জন্য যে ওয়েট করলাম, তো এটা ওয়েট হলো না, মূলত আমি নামাজের মধ্যেই রয়েছি, যা আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন।
সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, খুব চমৎকার আপনি ফজিলত আমাদেরকে শোনালেন। সদকা আমরা করি ভাই, দান সদকা শুনি, এবং বিশেষত যারা মাদানী চ্যানেলের দর্শক রয়েছেন, প্রায় সময় আমরা আহ্বানও করি সদকার জন্য, দিনের কাজের জন্য অর্থের প্রয়োজন, সদকা করা দরকার। সদকা করলে নিজেরই কল্যাণ রয়েছে, বালা মুসিবত দূর হয়, হায়াত বৃদ্ধি পায়, নেক হায়াত লাভ করা যায়। তো মসজিদে গমন, এটাকেও সদকার সাথে তুলনা করা হয়েছে, এটাও কি সদকা তুল্য মসজিদে গমন?
হ্যাঁ রফিক ভাই,
যে কারো কোনো টাকা পয়সা নেই, অর্থ কড়ি নেই, নিঃস্ব ব্যক্তি, সে সদকা করতে পারছে না।
জি,
তো সে যদি মসজিদে গমন করে নামাজের জন্য,
হ্যাঁ রফিক ভাই, যে মসজিদের দিকে,
এই ব্যাপারে আপনি কি বলবেন?
রফিক ভাই, মসজিদের দিকে গমন করাটাও সদকা রয়েছে, আর এই বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন।
জি,
আপনি সদকার কথা বলেছেন, দেখুন আমি এই সদকার ব্যাপারে কিছু আরজ করতে চাচ্ছি। আমরা ওই সময় সদকা করি যখন মাহে রমজান আসে, সেই সময় আমরা ফেতরা দিই এবং জাকাত আমরা বের করি, খুবই ভালো। নিশ্চয়ই জাকাত দিতে হবে, ফেতরা বের করতে হবে, আর রমজান মাসেই আমরা বেশি করে দান সদকা করে থাকি, কিন্তু অন্যান্য মাসে আমরা খুব কম করি, এমন না কি লোকেরা করে না, করে, কিন্তু এর সংখ্যাটা খুব কম রয়েছে। দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা বেশি পরিমাণে সদকা করো, যদিও খেজুরের বিচি হয়।
সুবহানাল্লাহ,
যদি তোমার কাছে কিছু নেই, খেজুরের বিচি রয়েছে, তো তাহলে সেটা সদকা করো, কেননা সদকা যে আছে বালা মুসিবতকে নামতে দেয় না, সদকা বালা মুসিবতকে নামতে দেয় না। তো এই জন্য আমাদের উচিত যাতে আমরা বেশি করে সদকা করি, বেশি পরিমাণে সদকা করলে বালা মুসিবত দূর হবে। আপনি যে প্রশ্ন করেছেন সেখানে আসার আগে আমি একটি বাহার, মদিনী বাহার আপনাকে শোনাতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, দাওয়াতি ইসলামের মুবাল্লিগ এবং যারা দাওয়াতি ইসলামীকে ভালোবাসে তাদের ঘরে সদকা বক্স থাকে। তারা যখন কোনো কাজে ঘর থেকে বের হয় বা সফরে,
হ্যাঁ, দান
বক্স, হ্যাঁ, তো ঘর থেকে যখন বের হয় বা কোনো সফরের দিকে রওনা হয়, তো ঘরের মধ্যে যে দান বক্স রয়েছে, সদকা বক্স, সেখানে কিছু সদকা বের করে দিয়ে তারা বের হয়। এক ইসলামী ভাইয়ের কাছে ফোন আসলো, ভাই আমার ছোট বাচ্চা পারদ খেয়ে নিয়েছে, যেমন থার্মোমিটার হয় না জ্বর মাপার জন্য, তো বাচ্চা কাঁচে দেখে সেটাকে দাঁতে নিয়ে জোরে কামড় দিল আর পারদটা বাচ্চার পেটের ভিতরে চলে গেল। এখন মা ঘাবড়িয়ে উঠল, বাবা একেবারে ঘাবড়িয়ে গেল, আল্লাহ খান কি হবে, বাচ্চার পেটে পারদ চলে গেছে। সঙ্গে সঙ্গে আমাদের এক মুবাল্লিকে ফোন করলো, ভাই এমন এমন অবস্থা, কি করি? বলে আগে তাড়াতাড়ি সদকা বের করো, তারপর ডাক্তারের কাছে নিয়ে যাও। সে তো কোলে নিয়েছিল বাচ্চাকে, পকেটে যা ছিল ৫০ টাকা ৬০ টাকা যা ছিল, সে সদকা বক্সে দিয়ে তাড়াতাড়ি ডক্টরের কাছে রওনা হলো। মাঝপথে এই বাচ্চা বমন করে দিল, বমি করলো, তারপরও মায়ের মন মানলো না, ডক্টরের কাছে নিয়ে গেল, ডক্টর চেক করলো, তো বললো না তোমার বাচ্চা সুস্থ আছে, তোমার বাচ্চা যে বমি করেছিল ও বমির মাধ্যমেই ওই পালটা বের হয়ে গেছে। দেখুন রফিক ভাই, সদকার কত ফজিলত রয়েছে। আমাদের বিষয় সদকার আজকে নয়, কিন্তু প্রশ্নে চলে আসলো, মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ যারা শুনছে,
সদকার যে তাৎপর্য, গুরুত্বটা, সেটাও আলোচনা
হয়ে গেল। তো হাদিসে করিমা আমি আরজ করতে চাচ্ছি, হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ভালো ভালো কথা বলা সদকা শুরু।
সুবহানাল্লাহ, ভালো কথা বলা।
জি, নামাজের উদ্দেশ্যে গমন করার সময় প্রতিটি পদক্ষেপ এক একটি সদকা স্বরূপ। এটা সহি বুখারী শরীফের মধ্যে রয়েছে, ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা এই হাদিসটি নকল করেছেন। তাহলে বোঝা গেল কি ভালো যে কথা আমরা বলি, এই ভালো কথা সদকা রয়েছে। এখন ভালো কথা বলতে কি পরামর্শ চাইতে আসলো?
আমি সেটা এক্স্যাক্টলি আমি সেটাই আপনার কাছে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে ভালো কথার সংজ্ঞা এটা আমরা কি করে বুঝবো? আজকে তো সমাজের মধ্যে মানে কি বলবো, সমাজের প্রেক্ষাপট খুবই দুঃখের সাথে বলতে হয়, হাসি তামাশা রসিকতা ফান জোকিং এত বেশি বেড়ে গেছে, মানে এমনভাবে ফান করছে তামাশা করছে, যার সাথে সে কৌতুক করছে রসিকতা করছে সেই বেচারা মনে কষ্ট পাচ্ছে, মানে তার বিষয়টা তার কথা এমন কিছু কথা বলছে যে সে কষ্ট পাচ্ছে। আচ্ছা, মানুষকে হাসাতে গিয়ে সে মিথ্যাচার করছে, রসিকতা তামাশা, যে অনেক সময় কৌতুক করে না মানুষ, কৌতুক করতে গিয়েও কিন্তু সে মিথ্যার আশ্রয় নেয়, কারণ মিথ্যা কথা বলে বলে মানুষকে কি করা যায়, এটা মিথ্যাটা হচ্ছে কৌতুকের একটা খোরাক, একটা যোগান বলতে পারেন, এটা ব্যাকআপ দেয় মিথ্যাচার।
জি,
কৌতুক বলার সময় মিথ্যা একটা গল্প, মিথ্যা একটা ইভেন্ট তৈরি করে, একটা স্টোরি তৈরি করে সেটাকে উপস্থাপন করা হয়, উদ্দেশ্য কি, লোককে হাসানো, মানুষকে হাসানো। এছাড়াও বন্ধু বান্ধবের মাঝে বসে গল্প দেয়া, আড্ডা করা, গসিপ করা, এই গসিপের মধ্যে তো মাআযাল্লাহ অশালীন কথাবার্তা, গালমন্দ, হ্যাঁ, টিজ করা, উস্কানিমূলক কথা বলা।
জি,
তো এই যে কথাগুলো, এই কথাগুলোকে কি আমরা ভালো কথার মধ্যে আমরা অন্তর্ভুক্ত করব?
কখনো নয়। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলা বলেছেন, তোমরা কেরামান কাতিবিনকে কষ্ট দিও না।
আল্লাহ,
কেরামান কাতিবিনকে অর্থাৎ আমাদের সাথে, আপনার সাথে, আমার সাথে, মদিনা চ্যানেল দর্শকবৃন্দ যারা আছে তাদের সাথে কেরামান কাতিবিন রয়েছে, তাদের কাজই হচ্ছে নেকি লিখ গুনা লিখা। তো ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলা লিখেছেন কি তোমরা কেরামান কাতিবিনকে কষ্ট দিও না, অশ্লীল কথা বলে, হ্যাঁ, গুনা লিখাতে তাদেরকে কষ্ট দিও না, তারা লিখতে কষ্ট পায়। তোমরা যে অশ্লীল কথা বলছো, মিথ্যা বলছো, গাল দিচ্ছ, জকিং করছো, তো এইভাবে এই খারাপ কথা বলে তাদেরকে কষ্ট দিও না। কিন্তু ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলা আরো লিখেছেন, কিয়ামতের দিনে এই যে কথাগুলো আমি বলছি, মিথ্যা বলছি, গীবত করছি, চুগলি করছি, কারণ অনেক কষ্ট দিচ্ছি, এই লিখাগুলো কিয়ামতের দিনে রব তাআলার দরবারে পড়ে শোনাতে হবে। চিন্তা করে দেখুন
কত কথা আমরা বলছি অহেতুক, অপ্রয়োজনীয়, যেটা প্রয়োজন নেই।
নেই
আসলে প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, খুব সেন্সিটিভ এবং স্পর্শকাতর একটা আলোচনা চলছে, যে আমার মুখ থেকে নিঃসৃত আমি যে কথাটা আমি বের করলাম কি উদ্দেশ্যে বের করলাম, তার আগে, বলার আগে একটু ভাবি তো যে আমি কি প্রয়োজনে এই কথাটা বলছি। আসলে অপ্রয়োজনীয় কথার সংজ্ঞা কি, অনর্থক কথার সংজ্ঞা কি, যে কথার মধ্যে না দুনিয়ার কোনো কল্যাণ রয়েছে না আখেরাতের কোনো কল্যাণ রয়েছে, অর্থাৎ দুনিয়াবিও কোনো ফায়দা নেই আখেরাতেরও কোনো ফায়দা নেই, এটাকেই বলা হয় অনর্থক কথা, অপ্রয়োজনীয় কথা। তো এই কথারও আমাদেরকে হিসাব নিকাশ দিতে হবে, জবাবদিহিতা করতে হবে, কেন বললাম, তো এ বিষয়ে আমাদেরকে খুবই সতর্ক হতে হবে। জি আরমান ভাই।
জি, তো আমরা শুনছিলাম যে মসজিদের দিকে অগ্রসর হওয়াও এটা সদকা স্বরূপ রয়েছে, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মসজিদকে সম্মান করার, মসজিদকে পরিষ্কার রাখার, মসজিদে এসে নামাজ পড়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। হযরত সাইয়েদুনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মসজিদে নববী শরীফের নিকটবর্তী কিছু জায়গা খালি হলো, তখন বনু সালেমা গোত্রের লোকেরা মসজিদের কাছাকাছি চলে আসার ইচ্ছা করলো। এই সংবাদ যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন, তখন তিনি বনু সালেমা গোত্রের লোকদের উদ্দেশ্যে বললেন, আমি জানতে পারলাম যে তোমরা নাকি মসজিদের কাছাকাছি চলে আসতে চাচ্ছ। তারা বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের এই ইচ্ছা রয়েছে। তখন তিনি দুইবার ইরশাদ করলেন, হে সালেমা গোত্রের লোকেরা, তোমরা তোমাদের বাড়ি ঘরেই থাকো, কারণ তোমাদের প্রতিটি পদক্ষেপের বিনিময় আল্লাহ তাআলা সওয়াব রেখেছে। বনু সালেমা গ্রোতের লোকেরা বললেন, এই ফরমান শুনে আমরা এতই আনন্দিত হলাম যে আমরা যদি আমাদের ঘর বাড়ি এখানে নিয়ে আসতাম তখনও আমরা সেইরূপ আনন্দিত হতাম না। এই হাদিস থেকে এটাই আমরা বুঝতে পারলাম, সাহাবি রসুল মসজিদের কাছাকাছি বাড়ি নিতে চাচ্ছেন যাতে করে মসজিদে আসা যাওয়া আমাদের খুব সহজ হয়ে যায়, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারণ করলেন।
অনেকেই কিন্তু আছে আরমান ভাই, জি, যারা নামাজকে ভালোবাসে, যারা নামাজ প্রেমী,
জি,
যারা নামাজকে মনে প্রাণে গ্রহণ করে নিয়েছে, নামাজ যাদের রক্তের সাথে মিশে গেছে, নামাজ মানে নামাজকে এতটাই ভালোবাসে যে নামাজ কাজা হয়ে যাক এটা তারা কখনো পছন্দ করেন না। এই ধরনের অনেক লোক কিন্তু এটাই চায় যে আমি মসজিদের কাছে থাকলে আমার কখনো নামাজ কাজা হবে না, আমি জামাতও পাবো। তা আসলে এই যে আপনি হাদিসে পাক আমাদেরকে শোনালেন, তো এর দ্বারা ওই সকল ইসলামী ভাই যারা রয়েছেন, যারা মসজিদের কাছেই থাকতে চান, মসজিদের পাশেই তার ঘরটাকে শিফট করতে চান, তো তাদের জন্য এটা কিন্তু খুব একটা সুসংবাদ রয়েছে যে তারা যেন নিজ স্থানেই থাকে, মসজিদ থেকে দূরেই যেন থাকে। কারণ এই যে গমন, মসজিদে গমন, ঘর থেকে নিয়ে মসজিদ পর্যন্ত যে দূরত্ব রয়েছে, যে ফাসলা রয়েছে, এই ডিস্টেন্সটুকু যখন সে হেঁটে আসবে এর মধ্যে যে নেকি অর্জন হবে, মসজিদের কাছে যারা থাকবে তারা সেটা পাবে না।
জি,
তাই নয় কি?
জি, অনেক সবাব রয়েছে এর মধ্যে, অনেক সবাব রয়েছে, বরকতও রয়েছে। আচ্ছা, অনেক সময় দেখা যায় রফিক ভাই, মনে করেন কি এখান থেকে খুবই 3-4 মিনিটের পথ রয়েছে মসজিদে, তো আমরা কি করি, বাইক নিয়ে নিই বা রিক্সা নিয়ে নিই আমরা বা অটো নিয়ে নিই আমরা, তো যদি সম্ভব হয় তো আমরা একটু হেঁটে যাই,
হেঁটেই যাই,
এটা আমরা হেঁটেই যাই, কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আদায় হয়ে যাবে, সাহাবা কেরাম আলী মুরিদওয়ানের সুন্নত আদায় হয়ে যাবে। এমন নাকি সাহাবা কেরাম উঠে যায়নি, উঠেও গিয়েছেন, কিন্তু যদি কাছেই রয়েছে তো আমাদের একটু হাঁটাও হয়ে যাবে আর সওয়াবও আমরা বেশি পেয়ে যাব। মাশাআল্লাহ, আমরা মসজিদে দিকে রওয়ানা হওয়ার কি ফজিলত রয়েছে তার সম্পর্কে আমরা জানছিলাম। হযরত সাইয়েদুনা যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর মাহবুব দানায়ে গায়ুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়তে যেতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যম গতিতে হাঁটতেন। একবার তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি জানো আমি মধ্যম গতিতে কেন হাঁটছি? তখন সে সাহাবি বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল
ভালো জানেন,
ভালো জানেন। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, বান্দা যতক্ষণ পর্যন্ত নামাজের তলবে থাকে ততক্ষণ পর্যন্ত সে নামাজেই থাকে।
সুবহানাল্লাহ।
অপর এক রিওয়ায়েতে রয়েছে, আমি মধ্যম পন্থায় এই জন্য হাঁটছি, এর কারণ হচ্ছে এই, যাতে করে আমি নামাজের তলবের মধ্যেই থাকি।
এই যে মানে আসলে মেন হচ্ছে মানে এই ডিস্টেন্সটাকে ধরে রাখা, মুহূর্তটাকে ধরে রাখা, সময়টাকে আরেকটু মানে ফ্লেক্সিবল করা, এই জন্যে যে আমি যতক্ষণ এই কাজের মধ্যে থাকবো আমার নেকি আমি পেতেই থাকবো। আচ্ছা, এর জন্য একটা বিষয় লক্ষণীয় রয়েছে আরমান ভাই, এখন যদি কেউ এই জিনিসটা চিন্তা করে সে হাঁটতেই থাকে আর তার জামাত দেখা যাচ্ছে যে দ্রুত না গেলে ছুটেই যাবে, চলেই যাবে জামাত, সে পাবে না, তো সেক্ষেত্রে তার যে করণীয় রয়েছে, আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষকে যদি সে ধীর গতিতে বের হয়, মধ্যম গতিতে চলে, আল্লাহ রাসূল মধ্যম পন্থাকে পছন্দ করেছেন, তো সেই মধ্যম গতিতে যদি সে চলে তাহলে তাকে সময় নিয়ে হাতে হাতে বের হতে হবে। এখন আমার হাতে আছে সময় কম আর আমি যদি মধ্যম গতিতে চলতে চাই, সবাবও বেশি লাভ করতে চাই, তাহলে তো জামাতে ছুটে যাবে যেই উদ্দেশ্যে আমার যাওয়া, কি বলেন আপনি?
বাস্তবে কি এটাই রয়েছে, এখন দেখছি কি জামাত চলে যাচ্ছে, আমি জামাত পাবো না, আর আমি জানি কি ডেটটায় জামাত রয়েছে, তো সেই সময় যদি আস্তে হাঁটা যাবে না সেই সময় তো জামাতই ধরতে হবে, আর এত বেশি তাড়াহুড়া করা যাবে না যাতে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা আমি পড়ে যাই।
তাড়াহুড়া করার জন্য নিষেধ করা হয়েছে,
জি, তাড়াহুড়া করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, তো এই জন্য মনে করুন কি এখনো সময় রয়েছে, এই মাত্র আজান হলো, এখনো 25 মিনিট বাকি আছে বা 30 মিনিট বাকি আছে,
তো একটু সময়টা হাতে রেখে হাতে নিয়েই বের হই।
এখন হয়ে গেছে, আমরা এত বিজি হয়ে গেছি, এত বিজি হয়ে গেছি যে সঠিকভাবে যে আমরা নামাজ পড়ব বা সঠিকভাবে ভালোভাবে আদবের সাথে যে মসজিদের দিকে যাব সেটাও রফিক ভাই আমাদের কোনো খেয়াল নেই। নামাজও পড়ি খুব তাড়াহুড়া করে, কেন আমরা বিজি হয়ে গেছি, পিছনে হাজারো কাজ রয়েছে। তো এই পিছনে হাজারো কাজ ভেবে আমরা খুব তাড়াহুড়া কিন্তু করি। রফিক ভাই আপনি দেখেছেন, আমি দেখেছি, আমরা যখন মসজিদে আগে যেতাম, এখনও তো আমরা মসজিদে যাই, তো আগের কথা আমি বলছি, যখন ইমাম সাহেব নামাজকে শেষ করতেন তো সঙ্গে সঙ্গে মানুষ
মুসল্লি উঠে চলে যেত।
হ্যাঁ, মুসল্লি উঠে চলে যেত, আর কিছু লোক এমনও দেখেছি,
মানে সবাই না কিন্তু,
জি সবাই না, জি, আর কিছু লোক এমনও দেখা গেছে কি সঙ্গে সঙ্গে পকেটে হাত দিয়ে তসবি বের করে আর তসবি পড়তে তারা শুরু করে দিত। কিন্তু এখন কি হয়, এখনো নামাজ শেষ হয়নি, এই শেষ হলো সালাম পরিপূর্ণ করলেন ইমাম সাহেব, সঙ্গে সঙ্গে আমরা পকেটে হাত দিই আর দিয়ে মোবাইল বের করে দেখি কে ফোন দিয়েছে, আমার
পার্টি
কে মেসেজ করেছে, আমার পার্টি এসেছে কি না, পার্টি মাল দেওয়ার কথা ছিল মাল দিল কি না, তো এইভাবে করে মানে
এত ব্যস্ত, কল দিল কোন টেক্সট এলো দেখি কোনো নোটিফিকেশন আছে কি না,
আছে কি না। তো আমাদের উচিত কি আমরা যাতে এত ব্যস্ত না হয়ে যাই, এত তাড়াহুড়া দুনিয়া নিয়ে যাতে আমরা না করি, আমাদের মসজিদে যখন আমরা এসেছি মসজিদে আমরা আমাদেরকে কিছু তাসবিহ তাহলিল আমরা পাঠ করি। এটা
খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ল্যাকিং আছে এখানে, মানে গুরুত্বপূর্ণ এই জন্য বলছি, মানে লক্ষণীয় বিষয় যে আমরা কিন্তু যখন গল্প গুজব করি, গসিপ করি যখন, তো সেখানে কিন্তু সময়ের মধ্যে কোনো কায়েদ থাকে না, তখন কিন্তু ঘড়ির টাইম দেখি না যে আমি কতক্ষণ গপ্প করছি, কতক্ষণ আড্ডা দিচ্ছি। কিন্তু যখনই কোনো নেক আমল আমরা করি, মানে দেখা গেল জামাতে যাব, একজনের সাথে কথা বলছি, বলছেই বলতেই আছি
আর কলও আসে রিসিভ করে না,
ঠিক আছে না, কিন্তু যখনই মানে দেখা যায় যে ইবাদতের উদ্দেশ্যে আমলের উদ্দেশ্যে আমরা রওনা দিই, বা এটাকে আমরা এভাবেও বলতে পারি যে বাসার দিকে সে রওনা করছে মোটরসাইকেল নিয়ে, একজন বন্ধুর সাথে সে গপ্প করছে, আড্ডা দিচ্ছে, কিন্তু যখনই সময় ও এত সময় হয়ে গেল, বাসায় যেতে হবে দ্রুত, অফিসে যেতে হবে দ্রুত, নামাজ ছুটে যাচ্ছে, নামাজে যেতে হবে, তখন সে এত দ্রুত গতিতে চলে যায় যে সে বাইক নিয়ে যাক বা হেঁটেই যাক, তখন একটা দুর্ঘটনা ঘটে। তো ভাই এই চিন্তাটা তো আগে থেকে করা উচিত না, যে আমি মসজিদে যাব, বাসায় যাব, অফিসে যাব, যেখানেই যাব আমি সময় হাতে নিয়ে যাই, যেন আমার দুর্ঘটনা। খুব চমৎকার আলোচনা হয়েছে, পরিশেষে একটি প্রশ্ন আমি নিতে চাচ্ছি আরমান ভাই, সেটা হচ্ছে যে অনেকেই আসে জামাতের প্রত্যাশা নিয়ে, জামাতে নামাজ পড়ব, তো দেখা গেল বেচারা কোনো কারণে জামাত পেল না, তো এখন যে ব্যক্তি জামাত পেল না, এই না পাওয়ারও কি কোনো সওয়াব রয়েছে?
সুবহানাল্লাহ, দেখুন তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদের কত খেয়াল রেখেছেন,
সুবহানাল্লাহ,
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতকে কত ভালোবাসেন, আর নিশ্চয়ই এই বিষয়ে হাদিসে কারিমা আমি আপনাকে এটা শোনাতে চাচ্ছি। মাশাআল্লাহ, মদিনী চ্যানেলে দর্শকবৃন্দ যদি শুনে মনোযোগ সহকারে তাহলে অনেক কিছু শিখতে পারবে এবং জানতে পারবে। হযরতে সাইয়েদুনা সাইয়েদ বিন মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মৃত্যুর সময় ঘনিয়ে এলে কোনো এক আনসারী সাহাবী বললেন, আমি আপনাদেরকে একমাত্র সওয়াব হাসিল করার স্বার্থে একটি হাদিস শোনাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, তোমাদের কেউ যখন পূর্ণাঙ্গ ওযু করে এরপর মসজিদে যায়, তখন তার ডান পা উঠার কারণে আল্লাহ তাআলা তার জন্য একটি সওয়াব লিখেন, আর বাম পা উঠার কারণে একটি গুনাহ মাফ করে দেন। এবার তোমাদের খুশি, ইচ্ছা করলে মসজিদের কাছাকাছি থাকো কিংবা দূরে, তারপর সে যখন মসজিদে আসে বা জামাত সহকারে নামাজ আদায় করে তখন তার গুনাহ মাফ করে দেওয়া হয়।
সুবহানাল্লাহ।
এরপরে কেউ নামাজ পড়ার জন্য অগ্রসর হলো, মসজিদে পৌঁছলো তো দেখলো কয়েক রাকাত নামাজ শেষ হয়ে গেছে, তারপরেও সে এক রেকাত বা দুই রেকাত নামাজ পেল, সে ইমাম সাহেবের সাথে পড়ে বাকি নামাজটা কমপ্লিট করলো, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন কি এমন ব্যক্তিকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। এবং থার্ড ব্যক্তির জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন কি এক ব্যক্তি নামাজ পড়ার জন্য মসজিদের দিকে গমন করলো, কিন্তু যে দেখে জামাত শেষ হয়ে গেছে, তার নিয়ত ছিল জামাত ধরার, কিন্তু দেখলো কি জামাত শেষ হয়ে গেছে, তারপরেও সে নামাজ আদায় করলো, তো এমন ব্যক্তির জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ শুনিয়েছেন কি আল্লাহ তাআলা তাকেও ক্ষমা করে দিবেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, খুব চমৎকার আলোচনা আরমান ভাই। সময়ের কাঁটা একেবারে ছুঁই ছুঁই বিদায় নিতে হবে, তো প্রিয় ইসলামী ভাইরা, মাদারী চ্যানেল দর্শকবৃন্দ, খুব প্রাণবন্ত আলোচনা, খুব সুন্দর আলোচনা। এই আলোচনা থেকে যদি আমরা বিন্দু মাত্র উপকৃত হই, তাহলে মনে করব যে আজকের এই আলোচনা আমাদের সার্থক। আল্লাহ তবারক ওয়া তাআলার কাছে দোয়া যে আমরা যা কিছু শুনলাম এই মসজিদে গমন প্রসঙ্গে, এর যে ফজিলত রয়েছে, মাহাত্ম্য রয়েছে, এর উপর আমল করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন মাদনী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।